الفلاح، حيا على الفلاح، حيا على الفلاح.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে। যে দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল এই অনুষ্ঠানের মধ্যে একজন মোবাইল দাওয়াত ইসলামী, বিশেষ করে নূর হোসেন মোজাদ্দেদি ভাই আমাদের সাথে থাকেন, তিনি আমাদেরকে সঙ্গ দিন। আর তার থেকে আমরা মাদানী ফুল নিয়ে থাকি, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে ইনশাআল্লাহ তাআলা তার সাথে আমরা আলোচনা করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলা সম্বলিত একটি হাদিসের মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবী সরকারে দুয়ালম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী রাসূল আরবী, আল্লাহ তাআলার সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করি। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সৎ পথে আহ্বান। এই অনুষ্ঠান আমরা দুইটি সেগমেন্ট সাথে নিয়ে থাকি, একটি হচ্ছে মাদানী বাহার আর অপর আরেকটি হচ্ছে আজকের আমল। ইনশাআল্লাহ তাআলা একটি মাদানী বাহারও শুনবো আর আজকের আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা, পাশাপাশি আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। নুরসামা কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, আলা কুলি হাল। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দয়া আছে। তো আপনাকে ধন্যবাদ জানাবো, আপনার শুকরিয়া আদায় করব যে আপনি আমাদেরকে অনুষ্ঠানে সময় দিয়ে থাকেন আর আমাদের দর্শকবৃন্দের জন্য নতুন নতুন মাদানী ফুল নিয়ে আসেন এক একটি বিষয় নিয়ে। তো আমরা দর্শকবৃন্দ অবগত রয়েছে যে আমরা এক একটি পর্বে এক একজন বুজুর্গানের দিন, সর্বপ্রথম তো আমরা যারা আম্বিয়া কিরাম ছিল তাদের আলোচনা করেছি, এরপরে আমরা সাহাবে কিরামের আলোচনা করেছি, এরপর ধারাবাহিকভাবে আমরা আউলিয়া কিরামের আলোচনা করছি। বিগত পর্বগুলোতে বিভিন্ন আউলিয়া কিরামের আলোচনা শুনেছি। তো আজকের অনুষ্ঠানে, আজকের পর্বে আপনি কোন আল্লাহ তাআলার নেককার বান্দা, আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দার ব্যাপারে আলোচনা করতে চাচ্ছেন বা আমাদের জন্য নিয়ে এসেছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া যে এমন একটা অনুষ্ঠান যার মাধ্যমে আমরা আউলিয়া কিরাম, আল্লাহ তাআলার নেক বান্দাদের, তাজে কিরা, এনাদের আলোচনা করার সৌভাগ্য অর্জন করছি। তো যেহেতু গত পর্বে আমরা আউলিয়া কিরামের যিনি সম্রাট, অলিকুলের শিরোমণি হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলোচনা করেছি, আমরা চেষ্টা করেছি সংক্ষেপ আকারে। তো আজকে তারই ধারাবাহিকতায় সিলসিলায় আলিয়া চিস্তিয়ার মহান পেশোয়া, মহান ইমাম খাজা গরিবে নওয়াজ খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তাআলা ইনশাআল্লাহ ইনার নেকির দাওয়াতের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ।
দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে খাজা মনুদ্দিন চিস্তি, যাকে বলা হয় সুলতানুল হিন্দ, খাজা গরিবে নওয়াজ, তো তার আলোচনা আমরা আজকে ইনশাআল্লাহ তারা শ্রবণ করবো। তো গভীর মনোযোগ সহকারে যেন শ্রবণ করি, কেননা তার অনেক অবদান রয়েছে উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচারের ক্ষেত্রে। তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি উপমহাদেশের মধ্যে, আমাদের এই যে উপমহাদেশ রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অন্যান্য যেই দেশ নিয়ে উপমহাদেশ রয়েছে, তো এই উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচারে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। তো এমন এক সময় তিনি এখানে তশরিফ নিয়ে আসেন এই উপমহাদেশে। তিনি কোথায় জন্মগ্রহণ করেন, তিনি কোথায় বেড়ে ওঠেন, কিভাবে তিনি আমাদের উপমহাদেশে আসেন, ইনশাআল্লাহ তাআলা আলোচনা শ্রবণ করব। তো নুরসান ভাইয়ের কাছে প্রথমে যাব যে তার জীবনী সম্পর্কে যদি কিছু আমাদেরকে জানাতেন, তার বাসস্থান বা তিনি কোথা থেকে হিজরত করে এসেছেন।
হযরত সাইয়েদুনা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার জন্মস্থান কিতাবের মধ্যে এসেছে, তিনি ইরানের কোরাশান, যেটা তৎকালীন সময় যেটাকে আফগানিস্তান বলা হয়, সিস্তান যে প্রদেশ রয়েছে এই ইরানের, সেই সিস্তান প্রদেশের চিস্ত শহরের সানজার গ্রামের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন।
সুবহানাল্লাহ।
তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র জন্মস্থান রয়েছে, তো ইনার মাজার শরীফ আমরা জানি আজমির শরীফে রয়েছে। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির আব্বা জান ছিলেন গিয়াসউদ্দিন হাসান রহমতুল্লাহ তাআলা আলাইহি।
সুবহানাল্লাহ।
আর ওনার আম্মা জানের নাম রয়েছে উম্মে ওয়ারা রহমতুল্লাহ তাআলা আলাইহি।
সুবহানাল্লাহ।
তো আল্লাহ পাকের এমন এক মাকবুল বান্দা হুজুরে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ইনার জীবনী সম্পর্কে মাশাআল্লাহ আমির আহলে সুন্নাত একটি রিসালা লিখেছেন আমাদের জন্য। ইনশাআল্লাহ আজকে এটা থেকে কিছুটা মাদানী ফুল দেওয়ার শ্রবণ করব যে ভয়ানক জাদুঘর এবং খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার বিভিন্ন কারামত সম্বলিত ঘটনাবলী এটা নিয়ে একটি রিসালা নিয়েছেন। তো হুজুরে খাজা গরিব নওয়াজ শৈশবকালে ইনার আব্বা জান থেকে তিনি যে প্রাথমিক শিক্ষা সেটা তিনি অর্জন করেছেন এবং যেটা জানা যায় হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি শৈশবকালীকরণের হেফজ করেছেন।
সুবহানাল্লাহ।
তো আমরা জানি আল্লাহওয়ালা যারা থাকেন বিশেষ করে প্রথম কাতারে আউলিয়া কেরাম যারা রয়েছেন আমাদের তাদের জীবনের মধ্যে আমরা দেখতে পাই যে ছোটোবেলা থেকেই তাদের যে তাকওয়া তাদের যেই শিষ্টাচার এই বিষয়গুলো আল্লাহর ওলিদের যেই নমুনা আমরা দেখতে পাই এগুলো ছোটোবেলা থেকে কিন্তু আল্লাহওয়ালাদের মাধ্যমে ফুটে আসে আমরা দেখতে পাই। তো খাজা গরিব নওয়াজও সেটার ব্যতিক্রম নয়। হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন 15 বছর বয়সে উপনীত হন তখন তো ইনার আব্বা জান তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন।
আল্লাহ।
তো ওয়ারিশ হিসেবে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আব্বা জান থেকে একটি বাগান এবং একটি জাতা পান। জাতা যেটা আমরা আগে আমাদের গ্রাম বাংলা দেখতাম যে আটা পিষার
জন্য
যন্ত্রটা ব্যবহার সেটাকে জাতা বলা হয়। তো এই ওয়ারিশ হিসেবে ইনি ইনার আব্বা জান থেকে একটি বাগান ফলের একটি জাতা পান। তিনি রহমতুল্লাহ তাআলা অল্প বয়স 15 বছর মাত্র। তো জীবন ধারণের জন্য তিনি এই দুটো বিষয়কে তিনি আঁকড়ে ধরেছিলেন এবং তিনি তার জীবনকে অতিবাহিত করছিলেন। তো নিজে বাগানের দেখাশোনা করতেন এবং গাছগুলোর মধ্যে পানি দিতেন। একদিন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি বাগানের পরিচর্যা করছিলেন, গাছের চারাগুলোতে পানি দিচ্ছিলেন। ঠিক ওই সময় ওই জামানার ওই তৎকালীন সময়ের প্রসিদ্ধ মসজুব অলি হযরত সাইয়েদুনা ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার বাগানের মধ্যে প্রবেশ করলেন।
সুবহানাল্লাহ।
তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ যখন দেখলেন যে আল্লাহর এত বড় একজন মকবুল অলি তিনি উনার বাগানের মধ্যে উপস্থিত হয়েছেন, তিনি রহমতুল্লাহ তাআলার সাথে সাথে কাজকর্ম বন্ধ করে দিয়ে দৌড়ে এসে তাকে সালাম প্রদর্শন করলেন এবং হাতের মধ্যে চুম্বন করলেন।
সুবহানাল্লাহ।
এখানে কিন্তু শিক্ষণীয় বিষয় রয়েছে যে আল্লাহর ওলি অর্থাৎ বুজুর্গ যারা আমাদের থেকে বয়স বড় যারা তাদের যে সম্মানিত সম্মান করার যে বিষয়টা এটা সুন্দর একটি আদব খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার এই ঘটনার মাধ্যমে জানা যায় ফুটে ওঠে। তো তিনি রহমতুল্লাহ তাআলা অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা সম্মানপূর্বক তাকে একটি গাছের ছায়ায় বসালেন। বসানোর পরে ইনাকে কিছু মেহমানদারি করলেন। বাগান থেকে হুজুরে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা তাজা আঙ্গুর একটা তিনি নিয়ে আসলেন, একটা এক টুকরো আর কি একটা অংশ নিয়ে এসে তিনি রহমতুল্লাহ তাআলা তার কাছে পেশ করলেন এবং দু জানু হয়ে বসে গেলেন।
সুবহানাল্লাহ।
তো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির এই আচরণ দেখে একে তো যুবক আর এই অল্প বয়সে এত সুন্দর শিষ্টাচার এত সুন্দর আচরণ দেখে হযরত সাইয়েদুনা কান্দুজি ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ তিনি অবাক হয়ে গেলেন। এত অল্প বয়সে এত সুন্দর শিষ্টাচার যার মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তার উপর অবশ্যই সন্তুষ্ট রয়েছেন। তো তিনি খুশি হয়ে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ তাআলা তিনি তার থলে বগলের মধ্যে একটা থলে থেকে এক টুকরা খোল যেটাকে সরিষার তুষ যেটা বলা হয় এই এরকম এক টুকরা খোল তিনি বের করে নিজের মুখে চাবালেন। অথপর তিনি কি করলেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার মুখে ঢুকিয়ে দিলেন।
সুবহানাল্লাহ।
তো আল্লাহ তাআলার বড় দয়া তার মাধ্যমে হলো যে হুজুরে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার এই উচ্ছিষ্ট অংশটুকু যখন তিনি মুখে দিলেন তার মনের অবস্থা এমন পরিবর্তন হয়ে গেল যে তিনি রহমতুল্লাহ তাআলা অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা দূর হয়ে গেল। আল্লাহু আকবার। দুনিয়ার মহাব্বত তো চলে গেল, তিনি কিছুদিন পরেই তিনি সেই বাগান এবং ওনার যে পৈতৃক সম্পত্তি হিসেবে জাতাটা পেয়েছিলেন এটাকে বিক্রি করে দিয়ে ফকির মিসকিনে তিনি সেটাকে দান করে দিলেন। এরপর কি হলেন আল্লাহ তাআলার রাস্তায় তিনি ইলমে দীন অর্জন করার জন্য বের হয়ে গেলেন। এই যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার শৈশবকালের যুবক বয়সে আমরা যদি এতটুকু আমরা পর্যবেক্ষণ করি তাহলে কয়েকটি বিষয় আমাদের ফুটে ওঠে। প্রথমত যে শিক্ষার যে বিষয়টা প্রাথমিক যে শিক্ষা আমরা জানি মা বাবাই হচ্ছে আমাদের প্রথম শিক্ষক, প্রথম শিক্ষিকা একটা বাচ্চাটা শিশুর জন্য। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা কিন্তু এই শিক্ষাটা ওনার বাবা মার কাছ থেকে পেয়েছেন এবং শৈশবকালে তিনি কোরআনের হিফজ করেছেন। আচ্ছা, এরপর দেখি আমরা 15 বছর বয়সের পরে যেটা আমরা শুনতে পারলাম, যদি আজকে আমাদের বর্তমানের 15 বছরের যুবক, যেটাকে আমরা টিনেজ বলি, 13 থেকে 19 বছরের এই সময়, যদি আমরা ছেলে মেয়েদেরকে আমরা একটু অবলোকন করে দেখা যায় যে এই বিষয়গুলো একেবারেই আজকে উঠে গেছে সোহেল ভাই, যে শিষ্টাচার আদব যে বিষয়গুলো।
এটা আমি ভাবছিলাম যখন আপনি বলছিলেন যে হুজুরে মনুদ্দিন চিশতি খাজা পিয়ার রহমাতুল্লাহ তাআলার ব্যাপারে বলছিলেন, তখন এই কথাটা আসছিল আমার মাথার মধ্যে স্মরণে যে তাদের অবস্থা কেমন, দেখেন তাদের শিক্ষা কেমন, তাদের পিতামাতার শিক্ষা, পাশাপাশি নিজেদের মানে একটা আদব যে রক্ষা, একজন সম্মানিত ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি তাকে বসালেন, বসিয়ে তার এত আপ্যায়ন করলেন। আর সবচেয়ে বড় বিষয় যে যে দেখুন হাতে চুমু খাওয়া একজন বুজুর্গ ব্যক্তি, পাশাপাশি দুজন হয়ে বসে থাকা, কিন্তু এটা আমাদের বর্তমান সমাজের মধ্যে এটা দেখা যায় না। এমনও তো হয় যে আমাদের সমাজের মধ্যে এমন হয় যে টিচার বা সম্মানিত ব্যক্তি মানে কোনো কেয়ার নেই, বাস মানে এখানে যে একজন সম্মানিত ব্যক্তি আসছে তো তার সম্মানে দাঁড়ানো বা একটু আদব প্রদর্শন করা, এই জিনিসটা আমাদের মধ্যে দেখা যায় না।
আপনি দেখবেন সোহেল ভাই যে বিষয়টা অনেক সময় আমরা সাধারণ মানুষের মুখে শুনে থাকি, ইনারা তো আল্লাহর ওলি, আল্লাহর দয়া ইনাদের প্রতি বিশেষভাবে থাকে। দেখেন, কিছু হাসিল করতে হলে আপনাকে কিছু পরীক্ষার মধ্যে অথবা আপনাকে সেই অর্জিত যে বিষয়টা সেটার যোগ্যতা তো আপনাকে দেখাতে হবে না?
আসলে আমিও একটা বিষয় চিন্তা করি, দেখুন গাসু পাক রহমাতুল্লাহ তাআলাই তিনি হচ্ছেন মাদারজাত ওলি, অর্থাৎ মাতৃগর্ভ থেকে তিনি ওলি ছিলেন, কিন্তু প্রত্যেক আল্লাহ তাআলার ওলি অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা আল্লাহ তাআলার ওলি হয়েছেন, বন্ধু হয়েছেন, কিন্তু সবাই কিন্তু মাতৃগর্ভ থেকে হয়নি। হয়েছে কিভাবে? সে এমন কাজ করেছে,
সাধনা করেছেন,
তারা কিন্তু আমাদের মতোই ছিল,
সাধারণ মানুষ ছিল।
ওই সাধারণ মানুষের মতো থেকে তারা ইবাদত করে, ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আদবের মাধ্যমে অগ্রসর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে
পড়েছিলাম যে সম্ভাব্য ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা, যতটুকু আমার খেয়াল আসতেছে যে ইনি যখন ইলমে দ্বীন অর্জন করছিলেন তো ইনি ইনার 20 বছর অধ্যয়ন কালে 18 বছর শুধু উনার ওস্তাদ তাকে আদবের শিক্ষা দিয়েছেন।
সুবহানাল্লাহ।
তো এখানে বিষয়টা কিন্তু আজকে আমাদের মধ্যে যেটা সবচাইতে ল্যাকিং, যেটা আমাদের ঘাটতি, আদব। আজকে আউলিয়াগ্রাম থেকে ওনাদের জীবনী থেকে যদি আমরা কিছু শিখতে চাই, আজকে আমরা আউলিয়াগ্রামের আলোচনা করি না, আজকে আমাদের ঘরের মধ্যে আউলিয়াগ্রামের আলোচনা নেই, আজকে ভারত উপমহাদেশের মধ্যে আমরা মুসলমান, আজকে বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন হওয়ার পর আমাদের বাংলাদেশে আমাদের দেশ হিসেবে ঘোষিত হয়েছে, কিন্তু পুরোটা ওভারঅল ভারত উপমহাদেশের, যার মাধ্যমে, যার সৎকায়, আল্লাহ তাআলার দয়ায় ইসলাম প্রচার হয়েছে। আমরা শুনবো ইনশাল্লাহ ঘটনা রয়েছে কীভাবে তিনি ইসলামের খেদমত করেছেন ভারত উপমহাদেশের মধ্যে। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইর ছোটোবেলা যে আমরা শুনলাম যে আদবের যে বিষয়টা, আজকে আমরা আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন, যারা পরিবারের দায়িত্বশীল যারা রয়েছেন, আমরা আমাদের মেসেজ, এই নেকির দাওয়াত, আমাদের সৎপথে আহ্বান অনুষ্ঠানে মেসেজ, আজকের অনুষ্ঠানে বিশেষ করে এটাই থাকবে যে সন্তানকে আপনারা আদব শিক্ষা দেন। শুধুমাত্র যে আপনি মা বাবা আপনার সাথে সন্তান আদবের সাথে কথা বলবে ঠিক এমনটা না, তাকে প্রতিটা দিকে, অর্থাৎ যে তার থেকে বয়সে বড় তাকে সম্মান প্রদর্শন করতে হবে, এটা আদব, এবং যে তার থেকে ছোট তাকে স্নেহ, ভালোবাসা, সহমর্মিতা সে পোষণ করবে, এটাও আদব।
আসলে এখানে আরেকটি বিষয় যে আমাদের নূর হোসেন ভাই, সেটা হচ্ছে যে আজকে যে বিষয়টা আপনি বলছিলেন মাঝে এটা কেটে দিয়েছেন, আমরা আমাদের ঘরের মধ্যে নিজের পরিবারের যারা সদস্য রয়েছে তাদের কাছে কিন্তু আমরা আউলিয়া কিরামের ঘটনা বর্ণনা করি না, বলি না। তো যখন আমরা না বলি এটার নতিজা বা ফলাফল কিন্তু আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, আমাদের সন্তান আদববান হচ্ছে না, আদব শিখতে পাচ্ছে না। আউলিয়া কিরাম তারা কিন্তু আউলিয়া কিরাম হয়েছে, আমি যেটা বললাম যে তারা আউলিয়া কিরাম যে হয়েছে আদব দেখিয়ে, তাদের ভিতরে আদব ছিল, শিষ্টাচার ছিল, আমল ছিল, ইবাদত ছিল, তারা কি হয়েছে, কামিয়াব হয়েছে।
অবশ্যই
এখন একজন ব্যক্তি যদি কামিয়াব হতে চায় তাকে কোনো কামিয়াব ব্যক্তির তাকে ফলো করতে হবে,
অবশ্যই
ফলো করতে হবে। যখন কামিয়াব ব্যক্তি কি করেছে, কিভাবে চলাফেরা করার কারণে কামিয়াব হয়েছে, এই বিষয়গুলো যদি জানতে পারে তাহলে কিন্তু সেও কিন্তু ওই পথে চলে কামিয়াব হতে পারবে। তো এই জন্য আমাদের উচিত যে আমাদের ঘরে যেন আউলিয়া কিরামের আলোচনা আমরা বাড়িয়ে দিই বা করি। যারা আমরা আউলিয়া কিরামের আলোচনা করি না, করবো কেন, করবো এজন্য করবো যদি আমরা আলোচনা না করি তাহলে আদব আমাদের সন্তান কিভাবে শিখবে।
এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আহলে সুন্নাতুল জামাত যারাই রয়েছে মাশাআল্লাহ, তারা কিন্তু আউলিয়া কিরামের যে ওরস মুবারক এটা কিন্তু উদযাপন করা হয়ে জন্যই। আপনি দেখবেন আমাদের প্রতি মাসে কোনো না কোনো ইভেন্ট থাকে, যে ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আউলিয়া কেরামের যে দিবসগুলো রয়েছে, ইনাদের জন্মদিবস, ইনাদের ওফাত দিবস, ওরস মোবারক, তো এই যে দিবসগুলো উদযাপন করার মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমানদের সন্নিকটে ইনাদের জীবনের মাধ্যমে যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে এগুলো তুলে ধরতে পারি।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলার নেকি দাওয়াত সম্পর্কে শুনছিলাম, বা তার নেকি দাওয়াত বলতে আসলে তাদের কাজকর্ম, তাদের আমল, এটা আমাদের জন্য নেকি দাওয়াত যদি আমরা নিতে পারি। তো ইনশাআল্লাহ তাআলা আরও আলোচনা করব। আমাদের যে সেগমেন্ট রয়েছে প্রথম সেগমেন্টের দিকে যাব, যার নাম হচ্ছে মাদানী বাহার। ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতি পর্বের মতোই আজকেও ইনশাআল্লাহ তাআলা একটি মাদানী বাহার শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে নেক আমল, সেই সেগমেন্টের দিকে যাবো। আসলে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা বা বুজুর্গানি দিন, তাদের জীবনী, তাদের জীবনের প্রতিটা দিকই হচ্ছে আমাদের জন্য শিক্ষা, নেকি দাওয়াত। তাদের আলোচনা করে শেষ করতে পারবো না, তারপর যতটুকু পারা যায় আলোচনা করার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাহলে করবো। আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাবো, যার নাম হচ্ছে মাদানী বাহার। এক ইসলামী ভাই এমন ছিল যে তার এলাকার মধ্যে সে খুবই একটু দুষ্ট প্রকৃতির ছিল, আর সে এমন যে মা বাবার কথা শুনতো না, মা বাবার নাফরমানি করতো, মা বাবার অবাধ্য ছিল এক কথায়। তো এলাকাবাসীও অনেকটাই তার উপরে অসন্তুষ্ট হলো। একবার এমন হলো যে মোবালিকে দাওয়াত ইসলামের সাথে তার সাক্ষাৎ হলো। মোবালিকে দাওয়াত ইসলামের সাক্ষাৎ হওয়ার মাধ্যমে সে মোবালিকে দাওয়াত ইসলামের সাথে কথা বলার পরে তো কি মোবালিকে দাওয়াত ইসলামকে সে একটু মানে ইগনোর করতে চাইল। মোবালিক তো মোবালিক, এমনই মোবালিক ছিল আলহামদুলিল্লাহ। সে কী করলো, ইনফিরাদি কোশিশ, একক প্রচেষ্টা করতে লাগলো, তাকে বোঝাতে লাগলো, তার সাথে কথা বলে প্রথমে তার সাথে বন্ধুত্ব করলো, অর্থাৎ ভালো একটা রিলেশন তৈরি করে নিল। এরপরে প্রায় সময় তার সাথে দেখা করত। ওই ইসলামী ভাই মোবাল্লিক কী করলো, সেও যখন ভালো সম্পর্ক হলো সেও দাওয়াত দিল, আমি তো মাদানী কাফেলায় যাচ্ছি, তো তুমি আমার, আপনি আমার সাথে চলুন মাদানী কাফেলায় যাই, সেখানে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো। ভালো সম্পর্ক, ওই ইসলামী ভাই চলে গেল মাদানী কাফেলায় সফর করলো। যখন সে মাদানী কাফেলায় চলে গেল, এলাকাবাসী তাকে খুঁজতে লাগলো, কারণ সে তো এলাকার মধ্যে দুষ্টামি করতো, ঘরের মধ্যে দুষ্টামি করতো, তো এলাকাবাসী যে সে কোথায়, তো মানে খুব রিল্যাক্সের মধ্যে ছিল যে না, মাদানী কাফেলায় গিয়েছে, এখন আমরা একটু শান্তিতে আছি। তো যখন সে মাদানী কাফেলা থেকে ফিরে আসলো, আলহামদুলিল্লাহ আজ্জাল, তাকে লোকজন মসজিদে দেখে, মসজিদে তাকে দেখে লোকজন অবাক হয়ে গেল। সে মসজিদ থেকে যখন বের হচ্ছে, সবার সাথে সালাম করছে, মুসাফা করছে, ভালো ব্যবহার করছে, লোকজন দেখে অবাক হয়ে গেল, কি হলো। তখন ওই যুবক ইসলামী ভাই বলতে লাগলো, আলহামদুলিল্লাহ আমার এই ইসলামী ভাই আমাকে মাদানী কাফেলায় নিয়ে গেল, মাদানী কাফেলায় গিয়ে আমি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত শিখলাম, ইলমে দিন শিখলাম, আর আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের মধ্যে চলে এসেছে, আল্লাহ তাআলার ভয়ের কারণে ইবাদতের প্রতি আমার দিল লেগে গেল, আমি আলহামদুলিল্লাহ নিজের জীবনকে সুন্নতের রঙে রঙিন করে সুন্নত অনুযায়ী নিজের জীবনকে সাজানোর চিন্তাভাবনা বানিয়ে নিলাম, নিজের পিছনের গুণা থেকে আমি তওবা করে নিলাম। তো দর্শকবৃন্দ, এই যে ঘটনা আমরা শ্রবণ করলাম, একজন যুবকের জীবন কীভাবে পরিবর্তন হলো, কোনো একজনের ভালো ব্যবহারের কারণে, কোনো একজনের ভালো ব্যবহার করার মাধ্যমে আরেকজনের জীবন পরিবর্তন হয়ে গেল। এখন আমরা পারি আমাদের সমাজের মধ্যে যারা খারাপ রয়েছে, আমাদের সমাজের মধ্যে যারা একটু দুষ্ট বা খারাপ প্রকৃতির, তাদেরকে ভালো করতে কীভাবে, তাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করা। হ্যাঁ, অনেকে আছে একবারে বোঝা যায়, কাউকে বোঝানো হলে হ্যাঁ বুঝে গেল, ঠিক আছে, সে খারাপ কাজ থেকে বিরত থাকে। অনেকে আছে যে একবারে বোঝে না, তখন তাকে ছেড়ে দেবো এমন নয়, তার সাথে কথাবার্তা বলি, তাকে বোঝানোর চেষ্টা করি, তার সাথে একটা ভালো সম্পর্ক করি। ইনশাআল্লাহ তাআলা তার সাথে যখন ভালো সম্পর্ক করব, তখন আমি তাকে আমার দিকে কনভার্ট করতে পারবো, ভালোর প্রতি ইনশাআল্লাহ তাআলা তাকে কনভার্ট করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন।
আমিন আমিন।
তো দর্শকবৃন্দ, যে বিষয় আমরা শুনছিলাম খাজা পিয়া রহমাতুল্লাহ তাআলাই, খাজা মুনিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলার জীবনী সম্পর্কে, তার নেকি দাওয়াত, অর্থাৎ তার জীবনী থেকে নেকি দাওয়াত আমরা খুঁজে পাচ্ছিলাম। আবারও যাবো আমাদের নূর হোসেন ভাইয়ের কাছে, তার থেকে আরও কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব।
জি, হুজুরের খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী আমরা শুনছিলাম। ওনার বেশিরভাগ সময়টা ইলমে দ্বীন অর্জনের মধ্যে সময় অতিবাহিত করেছেন, একটা ব্যাপক সময়। ওনার প্রিয় মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহির যখন সান্নিধ্যতা তিনি অর্জন করলেন, ওনার কাছে তিনি আলহামদুলিল্লাহ পাণ্ডিত্যতা, যেটা ইলমে দ্বীন যে বিষয়টা রয়েছে সেটা তিনি অর্জন করলেন। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখেন খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ তাআলা ইনারও কিন্তু একজন প্রিয় মুর্শিদ ছিলেন,
আলহামদুলিল্লাহ।
তো প্রিয় মুর্শিদ, পীর সাহেব যেটা না, এটা সকলেরই আমাদের দরকার রয়েছে। তো আজকে আমাদের সমাজের মধ্যে একটা ফেতনাও রয়েছে এরকম, যে কিছু কুচক্র যারা রয়েছে তারা খারাপ যে বিষয়গুলো এগুলো তুলে ধরে, পীর যে বিষয়টা রয়েছে সেটা মানুষের কাছে একটা নেগেটিভ সেন্সে মানুষের সামনে তুলে ধরে। তো আমাদের উচিত হবে যে পীর যে বিষয়টা এটা নিয়ে স্টাডি করা। তো হুজুরে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলাই ইনার জীবনী যখন তিনি জীবনের মধ্যে পাওয়া যায়, ইলমে দ্বীনের যে বিষয়টা, নেকির দাওয়াতের যে বিষয়টা, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাই খোদ সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তিনি নির্দেশপ্রাপ্ত হন। তো হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা যখন মদিনায় মুনওয়ারায় গমন করলেন, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তিনি সুসংবাদ লাভ করলেন, হে মঈনুদ্দিন, তুমি আমার দ্বীনের সাহায্যকারী, তোমাকে ভারতবর্ষের বেলায়েত দান করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এইভাবে সম্বোধন করে বললেন, তুমি আজমির চলে যাও, সেখানে যে বেদিন রয়েছে, ইসলাম থেকে যারা বহিব্রত রয়েছে, ইসলামের আলো থেকে যারা ছায়াতল থেকে বিরত রয়েছে, তাদেরকে তুমি দ্বীনের দাওয়াত দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে তিনি সাড়া দিয়ে আলহামদুলিল্লাহ যখন সাইয়েদুনা সুলতানুল হিন্দ আজমির শরীফে তাশরিফ আনলেন, তার উত্তম চরিত্র আখলাক এর মাধ্যমে তিনি মানুষকে আহ্বান করতে লাগলেন, কোনো ছুরি তলোয়ার দিয়ে নয়, কোনো আক্রমণ দিয়ে নয়, তিনি তার উত্তম আখলাকের মাধ্যমে মানুষকে দিনের দাওয়াত দিতে লাগলেন। তো এমন হলো, কিতাবের মধ্যে পাওয়া যায় ঘটনা, ইতিহাস রয়েছে, যে হুজুরের খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা মানুষকে দাওয়াত দিতে 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 ভারত উপমহাদেশে শুধু 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এটা চারটি খানি কথা ছিল না, যেটা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলা করিয়ে দেখিয়েছেন। হুজুরের খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা যখন ইসলামের যে দাওয়াত তিনি দিয়ে যাচ্ছিলেন, আমরা শুনেছি পূর্বে নবী আম্বিয়া আলাইহিসসালাম, সাহাবাই কেরাম, ইনাদের উপরও কিন্তু আক্রমণ এসেছিল, বাধা এসেছিল। ব্যতিক্রম খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা নয়, ইনারও বাধা এসেছিল আজমির শরীফের মধ্যে, যে যখন ভারতের মধ্যে কাফির রাজা ছিল, যে পৃথ্বীরাজ, তিনি হুজুরে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার এই মহান কাজ দেখে তিনি জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে উদ্বিগ্ন হয়ে উঠল। তিনি রহমতুল্লাহ তাআলাই তখন কি করল, তাকে বাধা প্রদানের জন্য সবচাইতে যে বড় জাদুঘর ছিল তার আয়ত্তনাধীন যে অজয়পাল যোগী, তাকে প্রেরণ করলেন, যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলাকে কীভাবে এখান থেকে ফিরিয়ে আনা যায় ইসলামের দাওয়াতের কাছ থেকে। তিনি রহমতুল্লাহ তাআলাই যখন অবস্থান করছিলেন ইনার দরগার ভিতরে, তো তখন অজয়পাল যোগী ইনার শিষ্যদের নিয়ে যারা ছিল জাদুঘর, তারা তাদের তার নিকট আসলেন আক্রমণ করার জন্য। তো মুসলমান যারা হয়েছিল তারা কিছুটা ভয়ে উৎকণ্ঠায় হয়ে গিয়েছিল। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা, আল্লাহ তালার তো একে দয়া ছিল ওনার উপরে, তিনি রহমতুল্লাহ তাআলা আলাই ইনাদেরকে সান্ত্বনা দিলেন এবং তাদেরকে একটা বৃত্ত করে কুণ্ডুলে দিয়ে তাদেরকে সেখানে থাকার জন্য তিনি বলে দিলেন, নির্দেশ দিলেন। তো আল্লাহর ওলি ইনার নির্দেশে তারা ওইখানে অবস্থান করলেন। তো অজয়পাল যোগের যে শিষ্য ছিল তারা বিভিন্ন জাদু দিয়ে তাদেরকে ভয় দেখানো শুরু করলো। তো তিনি রহমতুল্লাহ তাআলাই যে কুণ্ডুলে দিয়েছিলেন, যে বৃত্ত দিয়েছিলেন, তাদের যতই জাদু তারা নিক্ষেপ করছিল, ওই কুণ্ডুলের কাছে আসলে সেটা নিঃশেষ হয়ে যেত, কোনো কিছু করতে পারতো না। তো এই অবস্থা দেখে অজয়পাল যোগী যখন তিনি দেখলেন যে তার শিষ্যদের দিয়ে কাজ হচ্ছে না, তিনি তখন নিজেই সেই কাজের মধ্যে লেগে গেল এবং বিভিন্ন ধরনের ভেলকি বাজে সে দেখাতে লাগলো, কিন্তু কুণ্ডুলের নিকট আসতেই সকল ভেলকি বাজে সেটা শেষ হয়ে যেত। তো একটা পর্যায়ে কি হলো, অজয়পাল যোগী হরিণের চামড়া বিছিয়ে সেটার মধ্যে দাঁড়িয়ে গেলে শূন্যের উপর সে উঠতে লাগলো। এটা দেখে বৃত্তের মধ্যে যারা মুসলমান যারা ছিল তারা আরো ভয় পেয়ে গেল, যে হয়তো বা অজয়পাল যোগী এখন জানি আবার কি হয়ে যায়, শূন্য থেকে জানি কোনো আক্রমণ করে বসে। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা ওই অবস্থা তিনি মুসকি মুসি হাসি হাসছিলেন। তো আল্লাহর ওলিদের আল্লাহ তাআলা অনেক বড় দয়া। তো তিনি রহমতুল্লাহ তাআলাই দেখেন কেমন কারামত, আল্লাহ তাআলার দয়ায় তিনি দেখলেন যে তিনি রহমতুল্লাহ তাআলাই নিজে কিছু করলেন না, কি করলেন, তিনি নিজের খরমকে অর্থাৎ নিজের পায়ে এক প্রকার যে জুতা রয়েছে খরম কাঠের, এই কাঠের জুতা খরমকে নির্দেশ দিলেন, হে খরম যাও এই অজয়পাল যোগীকে তুমি নিচে নামিয়ে নিয়ে আসো। আল্লাহু আকবার। তিনি রহমতুল্লাহ তাআলা নিজের খরমকে যখন ইশারা দিলেন, খরমদয় এই ওই অজয়পাল যোগীকে মারতে 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 মাটির দিকে নিয়ে আসলেন। তো অজয়পাল যোগী তার শিষ্যরা যখন দেখলেন যে আল্লাহ তাআলার মহান ওলি আর কেউ নয় খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ তাআলা, যার কাছে আমাদের সকল জাদু নিঃশেষ হয়ে যায়, তখন তিনার কদমে তারা পড়ে গেলেন এবং তারা সকলে মুসলমান হয়ে গেলেন। তো খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ তাআলার অসংখ্য ঘটনা রয়েছে। তো এই অজয়পাল যোগী ইনারকে মুসলমান হওয়ার পর ইনার নাম দিয়ে দিলেন আবদুল্লাহ। পরবর্তীতে ইনার প্রসিদ্ধতা হুজুরের খাজা গরিবে নওয়াজের ফয়জে আল্লাহর ওলি নেক নজরের মাধ্যমে তিনি আবদুল্লাহ পরবর্তীতে আবদুল্লাহ বয়াবানী নামে প্রসিদ্ধ হয়ে গেল। তো ওই তৎকালীন অবস্থায় তিনি বুজুর্গ হিসেবে তিনি প্রসিদ্ধতা লাভ করলেন। তো হুজুরের খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাই এভাবে করে তিনি তিনার জীবন নেকির দাওয়াতের কাজের মধ্যে তিনি অতিবাহিত করেছেন। সর্বশেষ তিনি 633 হিজরি সনে তিনি 6ই রজব, যেটা আলহামদুলিল্লাহ ওলামা আহলে সুন্নত দাওয়াত ইসলামী বিশেষ করে রজব মাসের মধ্যে ওনার ওরস মোবারক পালন করে থাকেন 6ই রজব। গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি এই 6ই রজবে পর্দা করেন। তো সবচাইতে বিষয় যেটা আল্লাহ তাআলার কেমন মকবুল ওলি, বেসালের পর তার রহমতুল্লাহ তাআলার নুরানি কপালের উপর একটি নকশা ভেসে ওঠে আর তাতে লেখা ছিল, যার অর্থ এরকম, আল্লাহ তাআলার মহব্বতের উপর আল্লাহর এই হাবিব দুনিয়া থেকে বিদায় নিলেন।
এমনই হয়ে থাকে আউলিয়া কিরামের জীবনী, এমন এক জীবনী যে জীবনী থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আজকের আমল একটি সেগমেন্ট রয়েছে, আসুন আমরা নূর হোসেন ভাইয়ের কাছে যাবো, আজকের আমল সম্পর্কে জানবো, দেখবো নূর হোসেন ভাই আমাদেরকে আজকে কোন আমল সম্পর্কে জানায়। জি নূর হোসেন ভাই, আজকে আমাদেরকে কোন আমল সম্পর্কে জানাবেন?
আলহামদুলিল্লাহ, আজকে সূরা ইখলাসের একটি ফজিলত বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা মাদিনা শরীফের দর্শক শ্রোতাকে বলবো। বুখারি শরীফের হাদিস হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি আসলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, আমি এই সূরাকে ভালোবাসি।
সুবহানাল্লাহ।
তো এই কথা যখন বললো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তাকে বললেন যে তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।
সুবহানাল্লাহ।
সূরা ইখলাস এত মর্যাদাপূর্ণ সূরা, আলহামদুলিল্লাহ আমরা সবাই পারি। তো চেষ্টা করি আমরা মাখরাজের সাথে সহি শুদ্ধভাবে ইনশাল্লাহ সূরাটাকে বেশি থেকে বেশি তেলাওয়াত করা
ইনশাল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, সূরা ইখলাসকে বলা হয় কোরআনের এক তৃতীয়াংশ, অর্থাৎ কেউ যদি তিনবার সূরা ইখলাস পাঠ করে, এক কোরআন তেলাওয়াত করা সব তার অর্জন হয়। তো ইনশাল্লাহ তাআলা আমরা চেষ্টা করি, নিয়ত করে নিই, আমরা কোরআনে পাকেরও তেলাওয়াত করবো, সূরা ইখলাসেরও তেলাওয়াত করবো, আর সূরা ইখলাসকে ভালোবাসবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আজকের অনুষ্ঠান থেকে, আজকের পর্ব থেকে খাজা পিয়া রহমাতুল্লাহ তাআলার জীবনী থেকে বেশ কিছু শিক্ষামূলক দিক আমরা পেয়েছি। এক তো শিষ্টাচার আদব, পাশাপাশি তার জীবনী থেকেও তিনি যে নেকি দাওয়াতের জন্য নিজের দেশ থেকে সঞ্জার চিস্ত এলাকা থেকে আজমিরের মধ্যে এসেছেন, এটাও কত বড় কুরবানি, এটাও আমাদের জন্য শিক্ষা। আমরা দিনের প্রয়োজনে, দিনের খাতিরে আমাদের যেখানে যাওয়া প্রয়োজন হয়, যাওয়া জরুরি হয়, আমরা যেন যাই গিয়ে দিনের খিদমত করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আবারও ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
حيا على الفلاح، حيا على الفلاح.